রেইন ড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ ছিলেন যারা উম্মার ধ্রুব তারা। এই সিরিজে আলোচিত হবে মুসলিম উম্মার ইতিহাস জুড়ে ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিদের কথা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাআদ। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মুসলিম জাহানের এক মহান ব্যক্তি সম্পর্কে। তিনি ইসলামের চারটি মাজহাবের প্রথমটির পথিকৃৎ। জ্ঞান এবং প্রজ্ঞার দিক দিয়ে তিনি সলফে সালেহীনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সর্বসম্মতিক্রমে সকল আলেম তার প্রশংসা করেন। কোরআন এবং কোরআনের আহকামের উপর বিশেষ দক্ষতা থাকায় তিনি এই শ্রদ্ধা লাভ করেন। তিনি অন্য আর কেউ নন, মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা আন নোমান ইবনে সাবিত আল মারজুবান। তার দাদার নাম থেকে স্পষ্ট বোঝা যায় তিনি ছিলেন পার্সিয়ান। তার পিতা ছিলেন বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল নগরের অধিবাসী। ইমাম আবু হানিফার পরিবার তৎকালীন কাবুল নগরের একটি স্বাধীন পরিবার, কারণ সাহাবাদের সময় তার দাদা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিআন। ইমাম আবু হানিফার দাদা কাপড়ের ব্যবসায় ছিলেন। তিনি তার ছেলে সাবিতকে সঙ্গে নিয়ে কুফায় চলে যান। ইমাম আবু হানিফাও তার দাদার পদাঙ্ক অনুসরণ করে এই ব্যবসায় জড়িত হন। আমাদের সলফে সালেহীনদের রীতি ছিল কখনও পরনির্ভরশীল না থাকা, অন্যের কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকা। ইমামরা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য ভালো করে ব্যবসা শিখতেন, সেটা হোক গ্লাস তৈরি, ছুতার মিস্ত্রি, কামার, কাপড়ের ব্যবসা কিংবা অন্য যে কোনো পেশাতে তারা দক্ষতা অর্জন করতেন। জীবিকা নির্বাহের জন্য নিজ হাতে উপার্জন করাকেই তারা বেশি পছন্দ করতেন। এটাই আত্মসম্মানের পরিচয়। পরনির্ভরশীল না থাকার ফলে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত পেশ করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই সলফে সালেহীনদের এমনটা রীতি ছিল। তারপর একটা সময় এলো যখন আলেমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন পদ গ্রহণ করা শুরু করলেন। অন্য কোনো পেশায় দক্ষ হবার চেয়ে ইলম অর্জনে শতভাগ সময় উৎসর্গ করাকেই তারা শ্রেয় মনে করতেন। এর একটা নেতিবাচক ফল কী হলো জানেন? যাদের মনে আল্লাহর ভয় ছিল না তারা ইলমের খেয়ানত করা শুরু করে দিল। অনেক ইসলামী ভূমিতেই এমন অবস্থা শুরু হয়। শাসকরা আলেমদের হুমকি দিয়ে কাজ আদায় করে নিত। তাদেরকে এই বলে শাসন হতো যে শাসকের হুকুম না মানলে বেতন বন্ধ। কিন্তু আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব ইমাম আবু হানিফার অবস্থা এমন ছিল না, কারণ আল্লাহর রহমতে ইমাম আবু হানিফার ব্যবসা বেশ ভালো চলছিল। তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ লাভ করেছিলেন, 2 লক্ষ দিরহামের চেয়েও বেশি। ওই সময়ের হিসাবে এটা বেশ মোটা অঙ্কের অর্থ। তখন একটি সোনার দিনারের মূল্য ছিল 12টি রূপার দিরহামের সমান। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের পরিমাণ 8,500 স্বর্ণ দিনার। ওই যুগে 3 দিরহাম দিয়ে একটা ভেড়া কেনা যেত। বুঝতেই পারছেন উত্তরাধিকার সূত্রে তিনি কতটা সৌভাগ্যবান ছিলেন। তারপরও ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এই সম্পদে ডুবে যাননি। তিনি নিজের জন্য মাত্র 4,000 দিরহাম রেখে দেন। এর কারণ হচ্ছে তিনি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা জানতেন, যেখানে বর্ণিত হয়েছে যে সেই সময়ে জীবন ধারণের জন্য মাথাপিছু 4,000 দিরহামই যথেষ্ট ছিল, এর বেশি রাখাটা বরং অপ্রয়োজনীয়। তাই ইমাম আবু হানিফা মাত্র 4,000 দিরহাম নিজের কাছে রেখে দিয়ে বাকি অর্থ গরিব গরিব ছাত্র এবং অন্যান্য খাতে দান করে দেন। তার মাসিক খরচ ছিল মাত্র 2 দিরহাম, এতটাই মিতব্যয়ী আর আল্লাভীরু ছিলেন তিনি। তবে কাপড়ের ব্যবসায় থাকার কারণে তিনি সবসময় দামি ও উন্নত মানের পোশাক পরতেন। তিনি সুগন্ধি ব্যবহার করে পরিপাটি হয়ে বাহিরে যেতেন, আবার সেই সাথে ইলমের প্রতিও ছিলেন পরম শ্রদ্ধাশীল। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ 80 হিজরিতে কুফা নগরীতে জন্মগ্রহণ করেন এবং 150 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেন। আব্বাসি এবং উমাইয়া উভয় শাসনামলই তিনি পেয়েছিলেন। উমাইয়া খেলাফতের একসময় তাদের সকল কাজের জন্য, রাজ্যের নিয়মকানুনের জন্য, আইনগত বিষয়ে, বিচার কার্যের জন্য আরবদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ আরব গোত্রবাদ বা আসাবিয়ার কারণে তারা সর্বত্র আরবদের নিযুক্ত করেছিল। আব্বাসী খিলাফতের অবস্থা আবার ভিন্ন ছিল। তারা আরবদের বাদ দিয়ে পারস্য এবং অন্যান্য অনারব দেশের তথা যারা আব্বাসীদের অনুগত থাকত তাদের উপর নির্ভরশীল ছিল। আরবরা আব্বাসী খেলাফতের কাছ থেকে তেমন উচ্চ মর্যাদা পায়নি যা উমাইয়াদের কাছ থেকে পেয়েছিল। যেহেতু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একজন পার্সিয়ান এবং অনারব, তাই তিনি ইলম প্রচারের ক্ষেত্রে তার সামনে একটি সুগম পথ খোলা পেলেন। ইলম প্রচারের জন্য সব কিছুই তার কাছে সহজলভ্য। কারো কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তিনি সুন্দরভাবে সবার কাছে ইলম প্রচার করেছিলেন। আরব বংশোদ্ভূত না হওয়ায় তার ইলম অর্জনে পথে কোনো বাধা হতে পারেনি। ইরাক এবং কুফায় আলেমদের মধ্যে তাকে সর্বোত্তম অর্থাৎ ফকে আজম মনে করা হতো। এ থেকে বোঝা যায় মুসলিম জাতিরা জাতি গোত্র এলাকা দেখে না, বরং সেসব আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করতেন যাদের মধ্যে দীন ও দুনিয়ার বিষয়ে সচ্চরিত্র ছিল। রাহিমাহুল্লাহ তাআলা জামিআন। আসুন ফিকহের ইমামদের মধ্যে তার শ্রেষ্ঠত্বের কয়েকটি দিক জেনে না যাক। এক নম্বর, তিনি একজন তাবেঈ। দুই নম্বর, তার শিক্ষার্থীরাও বিখ্যাত ইমাম। তিন নম্বর, সর্বপ্রথম ফিকহের শ্রেণীবিন্যাসকরণ। চার নম্বর, বিতর্কে তার দক্ষতা। পাঁচ নম্বর, বুদ্ধিমত্তা এবং প্রত্যুৎপন্নমতি। ছয় নম্বর, ইবাদত বন্দেগী, ইলম অর্জনের আদব অনুসরণ। এবং সাত নম্বর, সর্বাধিক অনুসৃত মাজহাব। বাকি আলোচনায় এই পয়েন্টগুলো উঠে আসবে ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট, তিনি একজন তাবেঈ। অন্যান্য মাজহাবের ফকিহদের তুলনায় ইমাম আবু হানিফার একটি বিশেষ সুবিধা ছিল, সেটা হচ্ছে সাহাবীদের সময়ে জন্মগ্রহণ করা। এই বিষয়ে সবাই একমত যে ইমাম আবু হানিফার সাথে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়েছিল। আরও ছয়জন সাহাবার কাছ থেকে তিনি হাদিস শিখেছিলেন বলে মত আছে, কিন্তু এ ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ পেয়েছিলেন। যারা সাহাবাদের সাক্ষাৎ পেয়েছিলেন, হাদিসের পরিভাষায় তাদেরকে তাবেঈ বা অনুসারী বলা হয়। তাই ইমাম আবু হানিফা একজন তাবেঈ। ৯৬ হিজরিতে মক্কায় আবদুল্লাহ ইবনুল হারিস ইবনে জাজদ আজ-জাবিদির সাথেও ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়ে থাকতে পারে। ইমাম আবু হানিফার বয়স তখন ১৬ বছর, তখনও আবদুল্লাহ ইবনুল হারিস জীবিত। যাই হোক, যতজন সাহাবির সাথেই তার সাক্ষাৎ হোক না কেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা একেবারে নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার প্রজন্ম, এরপর যারা তার পরবর্তী, এরপর যারা তাদের পরবর্তী। বুখারী এবং মুসলিম। যাই হোক, এই বিশেষ নিয়ামতের কারণেই ইমাম আবু হানিফা অন্যান্য তিন মাজহাবের ফকিহদের থেকে অনন্য। রহিমাহুল্লাহ তাআলা জামিআন। দ্বিতীয় দিক, শিক্ষার্থীরাও দারুণ প্রতিভাবান। ইমাম আবু হানিফার শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হল আল্লাহর রহমতে ইমাম আবু হানিফার শিক্ষার্থীরাও দারুণ প্রতিভাবান ছিলেন। তারাও মানুষের সামনে নিজেদেরকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন। ইমাম আবু ইউসুফ তাদের মধ্যে একজন। তিনি খলিফা হারুন আর রশিদের খুব কাছের মানুষ এবং প্রধান বিচারপতি ছিলেন। হারুন রশিদ তাকে খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন। ইমাম আবু হানিফার আরেক ছাত্রের নাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। তার সম্পর্কে ইমাম শাফিঈ বলেছেন, আমি মুহাম্মদ আশ-শাইবানির মতো এত বুদ্ধিমান আর কাউকে দেখিনি। ভালো বক্তাও ছিলেন তিনি। আরও বেশ কয়েকজন আছেন এরকম, যেমন জুফার, দাউদ ইবনুল মুসাইয়াব আত-তাই, ফুদাইল ইবনে আয়াদ। এরা সবাই জুহুদ বা কঠোর সংযম সাধনার জন্য বিখ্যাত। বিশেষ করে ফুদাইল ইবনে আয়াদ তো এক্ষেত্রে তুলনাহীন। এই প্রতিভাবান ছাত্রদের কারণেও ইমাম আবু হানিফা অন্য সকলের থেকে আলাদা। তার ছাত্ররাও পরবর্তীতে এক একজন বিখ্যাত ইমামে পরিণত হয়েছেন। এটা সত্যি যে ইমাম আশ-শাফিঈরও অনেক প্রতিভাবান শিক্ষার্থী ছিল, যেমন ইমাম আল মুজানি, ইমাম আল বুয়াতি এবং ইমাম আল রাবি প্রমুখ। কিন্তু তারা কেউ ইমাম আবু হানিফার শিক্ষার্থীদের বরাবর হতে পারেনি। ইমাম আহমাদ আর ইমাম মালিকের ছাত্ররাও ইমাম আবু হানিফার ছাত্রদের মতো এতটা প্রতিভাবান ছিলেন না। ইমাম আবু হানিফার ছাত্ররা তাদের ইলম দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে বইও লিখতেন তারা, যেমন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি আবু হানিফার মতামতগুলো লিপিবদ্ধ এবং সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন। তিনি আবু হানিফার মাজহাব ব্যাখ্যা করে ছয়টি বই রচনা করেছেন। সেখানে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। এছাড়া তিনি এই মাজহাবের শাখাগত ফিকহ ব্যাখ্যা করেন। কাজটা অনেক শ্রমসাধ্য ছিল। ইমাম আবু হানিফার লেখা বইয়ের সংখ্যা খুব কম, যেমন ফিকহুল আকবর, ফিকহুল আবসাদ। এছাড়া আলিম ওয়াল মুতা আল্লিম নামে তার একটা লেখা রিসালাত আছে, এগুলো সংখ্যাও খুব কম। তবে তার লেখাগুলো সম্পাদনা ও পর্যালোচনার কাজটুকু করতেন তার ছাত্ররা। এই কাজের পুরো ভাগে থাকতেন মুহাম্মদ ইবনুল হাসান আল শাইবানি। হানাফি মাজহাবের অবস্থানগুলো সমর্থনে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ দিতেন। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃতীয় দিক, ফিকহের শ্রেণীবদ্ধকরণ। আবু হানিফার শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে তিনিই প্রথম ব্যক্তি যিনি ফিকহশাস্ত্রের প্রশ্নগুলো অর্থাৎ মাসাইল আলোচনা ও লিপিবদ্ধ করার প্রচলন শুরু করেন। তিনি এই প্রশ্নগুলোকে বিভিন্ন শিরোনাম আর অধ্যায়ে ভাগ করেন, যেমন তাহারাত, সলাত, সাওম, সাদাকা, হাজ ইত্যাদি। ফিকহ শাস্ত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই কোনো সমস্যা সামনে আসত তিনি তা লিখে নিতেন, অথচ তখনও কিন্তু লেখালেখির প্রচলন ততটা হয়নি। তাই বলা যায় এটি ইমাম আবু হানিফার কাজের একটি চমৎকার সুফল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিতর্কে পারদর্শিতা। ইমাম আবু হানিফার অনন্য একটি বৈশিষ্ট্য ছিল বিতর্কে পারদর্শিতা। ইমাম মালিককে ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি এমন এক ব্যক্তি যিনি কাঠের গুঁড়িকে স্বর্ণের তৈরি বলে বিশ্বাস করাতে সক্ষম ছিলেন। ব্যাপারটা বুঝেছেন? ইমাম মালিকের ভাষায়, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ অন্যদের সাথে বিতর্কে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি একটি কাঠের গুঁড়িকে স্বর্ণের তৈরি বলে আপনাকে বিশ্বাস করাতে চাইলে তা খুব সহজেই করতে পারতেন। ইমাম আহমাদ, ইমাম মালিক, ইমাম আশরাফি এরাও দক্ষ ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফার মতো অতটা না। তার বিতর্ক নিয়ে অনেকগুলো চমৎকার ঘটনা আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। ইমাম আবু হানিফার আরেকটি গুণ হল বুদ্ধিমত্তা। তিনি উপস্থিত বুদ্ধি ও প্রজ্ঞা কাজে লাগিয়ে বিভিন্ন জটিল সমস্যার সমাধানও করতে পারতেন। আমরা এই সংক্রান্ত কিছু ঘটনা ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, তাকে নিয়ে এত সমালোচনা কেন? এবার একটু ভেবে দেখুন তো, ইমাম আবু হানিফা এত উচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও এবং ফিকহশাস্ত্র এত সুন্দর করে ব্যাখ্যা করার পরেও কেন তাকে নিয়ে এত সমালোচনা হতো? চলুন দেখি কিসের উপর ভিত্তি করে তিনি তার মতামতগুলো দিতেন, তার ফিকহের উসুল বা মূলনীতি কী ছিল। ইমাম আবু হানিফা একজন জ্ঞানী ইমাম ছিলেন। কোরআন এবং নবীর সুন্নতের অর্থাৎ হাদিসের উপর অনেক ভালো জ্ঞান ছিল তার। তবে হাদিসের ব্যাপারে তার জ্ঞান অন্যান্য তিন মাজহাবের ইমামদের সমপর্যায়ে ছিল না। তবে কুফা অঞ্চলে হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য এবং মুখস্থ করার ক্ষেত্রে তিনি ছিলেন সেরা। অনেক হাদিস তিনি লিখেও রেখেছেন। বলা হয়ে থাকে যে ইমাম আবু হানিফা হাজারের মতো হাদিস লিপিবদ্ধ করেছিলেন। এইসব হাদিস থেকে তিনি আলেমদের ইজমা খুঁজে বের করতেন এবং বাছাইকৃত হাদিসগুলোর উপর ভিত্তি করেই তিনি ফতোয়া দিতেন। এবার আসি তার ফিকহের উসুল। এক নম্বর, ফতোয়া দেবার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম কোরআনের উপর নির্ভর করতেন, যা স্বাভাবিক। এরপর আসে হাদিস, আর তিনি সেই হাদিসগুলোই ব্যবহার করতেন যেগুলোর বিশুদ্ধতার ব্যাপারে আলেমদের ঐকমত্য ছিল। তার মাজহাব এবং ফতোয়ার যৌক্তিকতা বোঝার জন্য এই বিষয়গুলো জানা জরুরি। দুই নম্বর, আলেমদের ইজমা আছে এমন হাদিসগুলোকে অর্থাৎ মুত্তাফাকুন হাদিস ইমাম আবু হানিফা কখনোই বাতিল করতেন না, বরং সেগুলোকেই অগ্রাধিকার দিতেন। অবাক করার মতো বিষয় হলেও সত্যি যে ইমাম আবু হানিফার উসুলের এই দিকটা অনেকে জানে না। তিন নম্বর, ইমাম আবু হানিফার বিভিন্ন সাথীদের থেকে জানা যায় যে ফতোয়া দেবার ক্ষেত্রে তিনি সাহাবিদের উক্তিকে দুর্বল হলেও কিয়াসের উপর অগ্রাধিকার দিতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। দুর্বল ও বিচ্ছিন্ন সূত্রে হাদিসগুলোকেও কিয়াসের উপর অগ্রাধিকার দিয়ে সেগুলোর উপর ফতোয়া দিতেন, এটাও অনেকেরই অজানা ছিল। চার নম্বর, কিছু হাদিসের বাহ্যিক অর্থের সাথে কোরআনের বা অন্যান্য হাদিসের বিরোধ দেখা দিলেও তিনি ওই হাদিসগুলোর ভিত্তিতেই ফতোয়া দিতেন। এই নীতির কারণে তাকে কিছু আলেমদের কাছে সমালোচিত হতে হয়েছিল। অর্থাৎ মুত্তাফাকুর হাদিস পেলে সে অনুসারেই ফতোয়া দিতেন, কিন্তু যখন একটি হাদিসের বিপরীতে কোনো হাদিস পাওয়া যেত অথবা একই ধরনের হাদিসের পুনরাবৃত্তি হতো, তখন তিনি যেসব হাদিসে ইমামদের ঐকমত্য থাকত সেই সব হাদিস অনুসারেই ফতোয়া দিতেন। এই মূলনীতির জন্য অনেক কাজ অসমাপ্ত রেখেই তিনি ইন্তেকাল করেন। আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত। কোনো সমস্যার সমাধানের জন্য কোরআন আর হাদিসের নস না পাওয়া গেলে তিনি ইজমার মাধ্যমে সমস্যার সমাধান বের করতেন। এক্ষেত্রে সাহাবিদের ইজমাকে প্রাধান্য দিতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনস্বীকার্য, আর সাহাবিদের একাধিক মতামতের ক্ষেত্রে মানুষ সর্বোত্তম মতামতটা গ্রহণ করবেন। কিন্তু তাবেঈদের ব্যাপারে তিনি বলতেন, তারা অন্যান্য মানুষদের মতো সাধারণ মানুষ। ইমাম আবু হানিফার প্রতি আমরা যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে বলতে পারি, তিনি ছিলেন একজন মহান আলেম এবং তাবেঈ। তিনি 93 জন প্রসিদ্ধ তাবেঈদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি 4000 শায়খের কাছে শিক্ষাগ্রহণ করেন। ওনার মতো একজন মানুষ যেই অর্থে তাবেঈদের সাধারণ মানুষ বলেছেন তা ঠিক আছে, কিন্তু আমাদের উচিত না তাদের ব্যাপারে এরকম হুটহাট বলে ফেলা যে, আরে তিনি তো একজন আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, ফিকহের মাসলা মাসায়েলে তার ভুল হতেই পারে। এটা সত্য যে তারাও মানুষ, কিন্তু তারা একেবারে আমাদের মতোই এই কথাটা পরোক্ষভাবে সঠিক নয়। এরকম ধারণা পোষণ করা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। অনেক বই পড়া, কোরআন হেফজ বা অনেক হাদিস জানা, মাসলা মাসায়েল জানা, এগুলো মানেই জ্ঞানী হওয়া নয়। এগুলো করলে কি আমরা তাদের সমতুল্য হয়ে যাব? না। তাবেঈগণ ইসলামের প্রথম শতাব্দীর প্রজন্ম। তারা ছিলেন বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন মহান মুসলিম। তাদের অনেক ছাত্র ছিলেন, তারাও অসাধারণ যোগ্যতা রাখতেন। কোনো ভুল সামনে পেলে সেটা উপেক্ষা না করে তারা শুধরে দিতেন। তাই 1-2 বছর পড়াশোনা করেই কেউ যদি বলতে শুরু করে তারাও মানুষ, আমরাও মানুষ, আর এভাবে নিজেকে তাদের সাথে তুলনা করে, এটা একদমই উচিত নয়। আজকাল আমরা আমাদের মহান ইমামদের ঐতিহ্য এবং মতামত বা সিদ্ধান্ত ভুলে গিয়ে আধুনিক ইমামদের মতের অনুসরণ করছি। অথচ আধুনিক ইমামদের মতামতেও কিছু অসামঞ্জস্য এবং ভারসাম্যহীনতা থাকতে পারে। সুতরাং ইমাম আবু হানিফার উসুল হল, কোনো ফতোয়ার ক্ষেত্রে যদি সাহাবিদের অভিন্ন মতামত অথবা ইজমা পেতেন তাহলে সেটাই গ্রহণ করতেন। আবার যখন তাদের মতামতে ভিন্নতা দেখতেন তখন সেখান থেকে উত্তম মতটি গ্রহণ করতেন। আবার যখন তাদের কোনো মতামত পেতেন না তখন তিনি বুদ্ধি বিবেচনা ব্যবহার করে কিয়াস করতেন। তাহলে দেখা যাচ্ছে কোরআন ও হাদিসকে অগ্রাধিকার দেবার বিষয়টি তিনি ঠিকঠাকভাবেই মানতেন। তাহলে কেন তাকে নিয়ে এত সমালোচনা? সালফে সালিহীনরা এসব সমালোচনাকে নিজেদের জন্য পরীক্ষাস্বরূপ মনে করতেন। সমালোচনার এরূপ ঘটনা কেবল বর্তমানেই নয় বরং অতীত থেকেই হয়ে আসছে। সমালোচনার কারণ সাধারণত অজ্ঞতা এবং গোড়ামি। আল্লাহ আমাদের এইসব থেকে রক্ষা করুক। অনেকেই ইমাম আবু হানিফার মর্যাদা এবং যোগ্যতা না জেনেই তার সমালোচনা করত। এই সম্পর্কে একটা উদাহরণ দেয়া যাক। আবদুল্লাহ ইবনে মুবারক একজন মহান ইমাম। তিনি ইমাম আল আউজাঈ রহিমাহুল্লাহর সাথে বৈরুতে অবস্থান করছিলেন। ইমাম আউজাঈ নিজেও একজন জ্ঞানী সালাফ। সদাসত্য কথা বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এসব গুণাবলী তার মাঝে ভালোভাবেই ছিল। কিন্তু যে কারণেই হোক, ইমাম আবু হানিফাকে তার পছন্দ হতো না। তাদের মধ্যে তখনও দেখা হয়নি। মানুষ তাকে ইমাম আবু হানিফার ব্যাপারে অসম্পূর্ণ তথ্য শুনিয়ে এই মনোভাব তৈরি করে দেয়। একদিন ইমাম আউজাঈ আবদুল্লাহ ইবনে মুবারককে ডেকে বললেন, হে খোরাসানি আবদুল্লাহ ইবনে মুবারক, তোমাদের কুফা শহরে আবু হানিফা নামে এক বিদাতির কথা শোনা যাচ্ছে, কে এই ব্যক্তি? আবদুল্লাহ ইবনে মুবারক উত্তর না দিয়ে চুপ করে বাড়ি চলে এলেন এবং সেখানে তিনি 3 দিন অবস্থান করেন। এই 3 দিন ইবনে মুবারক ইমাম আবু হানিফার কিছু প্রশ্নোত্তর বাছাই করে লিপিবদ্ধ করেন। এরপর ইমাম আবু হানিফার উপনামের বদলে সম্পূর্ণ নাম উল্লেখ করে অর্থাৎ নুমান ইবনে সাবিত বলেছেন। এভাবে সকল আলোচনা লিপিবদ্ধ করে মসজিদে চলে এলেন। আল আউজাঈ ইবনে মুবারকের চিঠি বা রিসালা দেখলেন এবং আজান দেবার পর চিঠির কিছু অংশ পড়লেন। সলাত আদায় করে বাকিটুকু পড়লেন। এরপর আবদুল্লাহ ইবনে মুবারককে বললেন, নুমান ইবনে সাবিত সম্পর্কে জানা দরকার তো, তার উত্তর দেওয়ার ধরন তো অসাধারণ, তার অনুসরণ করা উচিত। এই প্রশংসা শুনে ইবনে মুবারক বললেন, নোমান ইবিন সাবিতই হল আবু হানিফা, যাকে এড়িয়ে চলার উপদেশ আপনি একসময় দিয়েছিলেন। পরে একবার হজের সময় আল আউজাইয়ের সাথে ইমাম আবু হানিফার মক্কায় সাক্ষাৎ হয়। তারা কিছু ফতোয়া নিয়ে বিতর্ক করেন। বেশিরভাগ প্রশ্নই ছিল আবদুল্লাহ ইবনে মুবারকের সেই রিসালা থেকে। তখন সেখানে উল্লেখ নেই এমন বিষয়গুলো আবু হানিফা আরও বিশদভাবে বর্ণনা করেন। আল আউজাই ইমাম আবু হানিফার জ্ঞান আর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন, আর আগের সমালোচনাগুলোর জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। যদিও তিনি ইমাম আবু হানিফার সাথে মাজহাব এবং আকীদা সংক্রান্ত কিছু মাসাইল নিয়ে মতপার্থক্য করতেন, তারপরেও তিনি এভাবে প্রশংসা করতেন। এবার উল্লেখ করা যাক সালফে সালেহীনদের আকীদা অনুসরণের ব্যাপারে ইমাম আবু হানিফার অবস্থান। ইমাম আবু হানিফা সালফে সালেহীনদের আকীদাই অনুসরণ করতেন, তবে আকীদার ক্ষেত্রে কিছু মাসাইল নিয়ে তিনি ভিন্ন মত রাখতেন। যেমন, নেক আমলের মাধ্যমে ইমান বাড়া বা গুনাহের মাধ্যমে ইমান কমার ব্যাপারটি। ইমাম আবু হানিফা ইমানকে একটি একক বস্তু হিসেবে বিবেচনা করতেন, যা মানুষের মনে একবার গেঁথে গেলে তার পরিমাণ বেড়ে মানুষের হৃদয় পূর্ণ করে দিতে পারে, কিন্তু কখনো কমে না। বেশিরভাগ আলেমই বলেছেন যে এই মতভেদটি আসলে শব্দচয়নের পার্থক্য, আর কিছু না। এই বিষয়ে আল বুখারিও আলোচনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফার মর্যাদা সম্পর্কে প্রশংসা করেছিলেন। সুধীবৃন্দ, বাস্তবতা হচ্ছে কেউই সমালোচনা থেকে রেহাই পায়নি, এমনকি অনেকে ইমাম বুখারিকেও সমালোচনা করেছে। আকাইদের শাখাগত একটি মাসালার ব্যাপারে আজ-জুহলি এবং অন্যান্য কিছু ব্যক্তি ইমাম বুখারিকেও সমালোচনা করেছেন। কাজেই সারকথা হচ্ছে, সমালোচকদের অজ্ঞতার কারণেই হোক বা কর্মপদ্ধতির ভিন্নতার জন্যই হোক, কেউই অন্যের সমালোচনা থেকে রেহাই পায় না। তাই না জেনে কারো সমালোচনা করা থেকে আমাদের সাবধান থাকা উচিত। যাই হোক, ইমাম আবু হানিফাকে নিয়ে এমন অনেক সমালোচনা হলেও তিনি মুসলিমদের শ্রেষ্ঠ ইমামদের একজন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সালফে সালেহীনরা কাউকে সন্দেহের ঊর্ধ্বে বলে ঘোষণা করার মানে হল সেই ব্যক্তির সততা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তিনি একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য মুসলিম আলেম। সালফে সালেহীনদের অনেক আলেমই তার প্রখর ধর্মীয় জ্ঞান ও ফতোয়া সম্পর্কে একমত। বিশুদ্ধ আকল সম্পন্ন ইমাম হিসেবে তিনি স্বীকৃত। তার অধিকাংশ মাসায়েল অনুসরণযোগ্য। আল্লাহ তার উপর রহম করুন। ভ্রান্ত গোষ্ঠীর সাথে বিতর্ক ও যুক্তিতর্ক। প্রথম দিকে ইমাম আবু হানিফা কালামশাস্ত্র ব্যবহার করে বিভিন্ন ভ্রান্ত গোষ্ঠীর সাথে বিতর্ক করতেন, যেমন খাওয়ারেজ, মুতাজিলি, জাহমিয়া এদের সাথে। একদিন ইমাম আবু হানিফা কুফার এক বড় মসজিদে বসেছিলেন। তখন একজন মহিলা তাকে সুন্নি নিয়মে তালাক সংক্রান্ত কিছু বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন তিনি একজন নির্দিষ্ট শাইখকে দেখিয়ে দিয়ে বললেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে। সেই শাইখ ছিলেন ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান। ইমাম আবু হানিফা মহিলাকে বললেন শাইখের কাছ থেকে উত্তর জেনে তাকে জানাতে। এরপর মহিলাটি ইমাম হাম্মাদের কাছে গেলেন এবং তার প্রশ্ন জিজ্ঞেস করে ইমাম আবু হানিফার কাছে উত্তর জানালেন। এভাবে ইমাম আবু হানিফার উপর ইসলামের ফিকশাস্ত্রে প্রভাব পড়া শুরু করল এবং তিনি কালামশাস্ত্রের জমায়েত ত্যাগ করলেন। এই ইলমুল কালাম দিয়ে তিনি খাওয়ারেজদের সাথে বিতর্ক করতেন তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। পরে এসব ছেড়ে দিয়ে ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমানের শিষ্যত্ব গ্রহণ করেন। প্রায় 18 বছর তার কাছে ইমাম আবু হানিফা শিক্ষা গ্রহণ করেন এবং ইমাম হাম্মাদের মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই ছিলেন। ইলম অর্জনের বিশুদ্ধ সিলসিলা। ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমানের শিক্ষক ছিলেন তৎকালীন ইরাকের সর্বোত্তম ফিকহবিদ ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ। ইব্রাহিম আন-নাখাইয়ের শিক্ষক আবার আলকামাহ, আর আলকামার শিক্ষক হলেন সাহাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে ইমাম আবু হানিফার ইলম অর্জনের সিলসিলা বিশুদ্ধ। একবার দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মানসুর তাকে জিজ্ঞেস করেছিলেন, আবু হানিফা, আপনি কার কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন? উত্তরে ইমাম আবু হানিফা বলেন, তিনি ওমর ইবনুল খাত্তাবের সাথীদের থেকে, সাহাবি আলীর সাথীদের থেকে, ইবনে মাসউদের সাথীদের থেকে এবং আবদুল্লাহ ইবনে আব্বাসের সাথীদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনে আল মানসুর খুশি হয়ে ওঠেন, কারণ তারা আব্বাসের বংশধর, তারা আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা। আল মানসুর ইমাম আবু হানিফাকে বলেন, আপনি বিশ্বস্ত আলেমদের নির্বাচন করেছেন শিক্ষা গ্রহণের জন্য। তিনি বিশিষ্ট তাবেঈদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এ সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে ইমাম আবু হানিফা 93 জন তাবেঈর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। আবু হানিফার সাথে কিছু সাহাবিরও সাক্ষাৎ হয়েছিল। তিনি যে একজন হক্কানে আলেম এটার সত্যতা নিয়ে তাই কোনো সন্দেহই নেই। সবচেয়ে বেশি অনুসৃত মাজহাব, তার নির্ভরযোগ্যতা সম্পর্কে এটুকু বলাই যথেষ্ট যে ইমাম আবু হানিফার মাজহাব পুরো বিশ্বজুড়ে অনুসরণ করা হয়। কি পূর্ব পশ্চিম, আরব অনারব, বেশিরভাগ মুসলিম দেশগুলোতে হানাফি মাজহাবটাই সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। উসমানীরা বলকান অঞ্চল বিজয় করার পর সেখানেও সবাই হানাফি মাজহাব অনুসরণ করে আসছে, যেহেতু উসমানীয়রা হানাফি মাজহাবের অনুসারী ছিল। শুধু উসমানী না, আব্বাসীরাও হানাফি ছিল। তারা সব সময় হানাফি মাজহাবের কাজী এবং উজিরদের নিয়োগ দিত। তখনকার প্রধান বিচারপতি আবু ইউসুফ ছিলেন আবু হানিফার ছাত্র। এছাড়া কয়েক শতাব্দী জুড়ে অনারব বিশ্বের অধিকাংশ মুসলিম শাসক ছিলেন হানাফি। সামানি রাজবংশ, সাফফার বংশ, সুবক্তিকিন বংশ, মাহমুদ আল গজনবীর বংশ ইত্যাদি। খুব অল্প সংখ্যক ছিল শাফি মাজহাবের অনুসারী। বর্তমানে চীনের বেশিরভাগ মানুষ হানাফি, ভারতীয় উপমহাদেশের অধিকাংশ হানাফি, মানে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। এখন যেমন অধিকাংশ মুসলিম ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে আবু হানিফাকে অনুসরণ করছে, একাদশ শতাব্দীতেও মুসলিমদের 2/3 ছিল হানাফি। সুতরাং হানাফি ফিকহ অনুসরণ করার কারণে কাউকে কখনোই পথভ্রষ্ট বা সন্দেহজনক বিষয়ের অনুসারী বলা যাবে না। নিঃসন্দেহে আবু হানিফা একজন নির্ভরযোগ্য আলেম। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন এবং তার উপর সন্তুষ্ট হন, আমিন। যারা আলেমদের সাধারণ ভাবেন, শাইখ আবু হাম্মাদের সাথে তার আচরণ কেমন ছিল দেখুন, কিভাবে তার থেকে এলম অর্জন করতেন। এই আদব থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে তাদের জন্য যারা আলেমদেরকে আমাদের মতোই একজন মানুষ, অর্থাৎ সাধারণ মানুষদের মতোই মনে করেন। আমরা মনে করি অধিকাংশ আলেম এবং তালেবে এলম ভদ্র ও সজ্জন ব্যক্তি, কিন্তু তাদের কারো কারো মধ্যে এলম অর্জনের যথাযথ আদবের ঘাটতি দেখা যায়। ইমাম হাম্মাদের বোনের ভাষ্যমতে আর নুমান বিন সাবিত প্রায় আমাদের বাড়িতে এসে বীজ থেকে তুলা ছাড়াতেন, আমাদের জন্য বাজার করে দিতেন, আরও কোনো কাজে সাহায্য লাগলে করে দিতেন। দেখুন, নিজের শিক্ষকের বিশ্রাম ও সুবিধার জন্য তাদের বাজার পর্যন্ত করে দিতেন। এভাবে তিনি এক নাগাড়ে 18 বছর পর্যন্ত শাইখের খিদমতে এলম অর্জন করেন এবং তাকে বিভিন্ন কাজে সহায়তা করতেন। ইমাম হাম্মাদ আবু হানিফাকে খুব বেশি ভালোবাসতেন, যদিও আবু হানিফা তার মজলিসে একটু দেরিতেই যুক্ত হয়েছিলেন। এমনকি হাম্মাদ তার অবর্তমানে আবু হানিফাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করতেন, তাই যখনই হাম্মাদ অনুপস্থিত থাকতেন তার শূন্যস্থান পূরণ করতেন আবু হানিফা। ইমাম হাম্মাদ মারা যাবার পরও কুফাবাসীদের জ্ঞান আহরণের প্রয়োজন ছিল, তাই তারা হাম্মাদের স্থানে আবু হানিফাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেন। আগেই বলেছি ইমাম আবু হানিফা কেবল 2-4 জনের থেকে না, প্রায় 4000 শাইখের কাছ থেকে এলম অর্জন করেন। তবে হ্যাঁ, কিছু শাইখের কাছে সামান্য সময় ছিলেন, আবার কিছু শাইখের কাছে দীর্ঘ সময় ধরে এলম অর্জন করেছেন, হাম্মাদ তাদের মধ্যে একজন। নম্র, শালীন স্বভাব এবং যথাযথ আদবের কারণে আবু হানিফা এত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছিলেন। তার স্বভাব প্রকৃতি ছিল মার্জিত, মানুষের অজ্ঞতা এবং অশোভন আচরণের ব্যাপারে তিনি ছিলেন ধৈর্যশীল। এই সম্পর্কে কয়েকটি ঘটনা উল্লেখ করা যাক। একবার এক লোক কুফার মসজিদে আবু হানিফার মজলিসে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আল হাসান রাদিয়াল্লাহু আনহুর একটা মত যাচাই করার উদ্দেশ্যে আবু হানিফা রায় দিলেন তার সেই মতটি ভুল ছিল। লোকটা বিশ্রীভাবে খেপে গেল, যাতে মোটেও কোনো ভদ্রতা বজায় ছিল না। রেগে মেগে বলল, আপনি আমার মাকে অপমানিত করেছেন, কারণ আপনি বলেছেন আল হাসানের মতটি ভুল ছিল। আবু হানিফার সঙ্গীরা লোকটিকে মারতে উদ্যত হল, কিন্তু তিনি তাদেরকে শান্ত করলেন। তারপর তিনি আল হাসানের মতটি ভুল হবার কারণ ব্যাখ্যা করলেন। বললেন যে এর বিপরীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতটি সঠিক, তিনি এরকমই সহিষ্ণু আচরণের জন্য বিখ্যাত ছিলেন। দেখুন, সাহাবিদের মধ্যেও ফিকহ বিষয়ে মতামতে ভিন্নতা ছিল। আজকাল কিছু মানুষ ফিকহের ক্ষেত্রে নিজের দলের মতকেই চূড়ান্ত এবং সর্বোত্তম ধরে নিয়ে অন্যদের বিরুদ্ধে দলবাজি, হিংসা এবং শত্রুতার চর্চা করে জীবন কাটিয়ে দেয়। অথচ এগুলো মূর্খতা, গোড়ামি, সালাফদের আদর্শের খিলাফ। আরেকবার কুফা মসজিদে পাঠদানকালে এক লোক দাঁড়িয়ে ইমাম আবু হানিফার সাথে অপমানজনক ব্যবহার করে। সে আবু হানিফাকে জিন্দিক এবং বক ধার্মিক বলে গালি দেয়। দেখুন অবস্থা। ইমাম আবু হানিফা বলেন, আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করুন, আল্লাহ জানেন তুমি আমাকে যা বলেছ আমি সেরকম না, এবং আমার জানামতে আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আমি কখনোই কারো সাথে খারাপ আচরণ করিনি। আমি শুধু তার কাছেই প্রতিদান চাই এবং একমাত্র তাকেই ভয় করি। কথাটি বলতে গিয়ে আল্লাহ তাআলার শাস্তির কথা স্মরণ করে ইমাম আবু হানিফা কান্নায় ভেঙে পড়লেন। লোকটি অপ্রস্তুত হয়ে গেল এবং আবু হানিফার কাছে ক্ষমা চাইল। তিনি লোকটিকে ক্ষমা করে দিলেন। লক্ষ্য করুন কি মহৎ আচরণ ছিল তার। তিনি লোকটির দ্বারা বাজেভাবে অপমানিত হলেন, তবুও তাকে ক্ষমা করে দিলেন। আজকের দিনে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদেরও এমন ব্যবহার করা উচিত, এবং আমাদের অন্যদের সাথে কথা বলার সময় ধৈর্য ধারণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের উৎপাত উপদ্রব সহ্য করে সে তার থেকে উত্তম যে মানুষের সাথে মেশে না এবং তাদের উপদ্রবও সহ্য করে না। এবার আলোচনা করা যাক ইমাম আবু হানিফার ইবাদত বন্দিগী সম্পর্কে। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বহুমুখী ইবাদতে মগ্ন থাকতেন। তার খুব কাছের মানুষদের বর্ণনা থেকে তার সম্পর্কে অবাক করা কিছু বিষয় জানা যায়। যেমন, বছরের যেসব দিনে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো ছাড়া তিনি এক টানা 30 বছর প্রতিদিন রোজা রেখেছিলেন, আবার 30 বছর ধরে সারা রাত ইবাদতেও কাটিয়েছেন। এই দীর্ঘ সময় তিনি এশার অযু দিয়ে ফজর নামাজ আদায় করতেন রহমাহুল্লাহ। এভাবে ধারাবাহিকতা ধরে রেখে আমল করা কোনো সহজ বিষয় নয়। আমরা ইমাম মালিকের জীবনী আলোচনা করার সময় এরকম কিছু আমলের কথা উল্লেখ করব। তার ইবাদতের ব্যাপারেও এমনটা বর্ণিত আছে। ইমাম আবু হানিফা প্রতি 3 দিনে একবার সম্পূর্ণ কোরআন খতম করতেন এবং আমৃত্যু তিনি এই অভ্যাস ধরে রেখেছিলেন। এমনকি তিনি শত ব্যস্ততার মধ্যেও আমলগুলো নিয়মিতভাবে করতেন। ফজরের নামাজের পর ছাত্রদের ক্লাস করানো শুরু করতেন, এরপর সকাল হওয়া পর্যন্ত মসজিদেই থাকতেন, তারপর আবার জোহরের সময় মসজিদে আসতেন, আবার একইভাবে আসরের নামাজ পর্যন্ত ক্লাস চালিয়ে যেতেন। তার দাসী বা উম্মু ওয়ালাদ বলেন, শুধু জোহর এবং আসর সালাতের মধ্যবর্তী সময়টুকু ছাড়া গ্রীষ্মকালে আমি কখনোই তাকে ঘুমাতে দেখিনি। এ তো গেল গ্রীষ্মকালের আমল, কিন্তু শীতকালে তিনি রাতের প্রথম ভাগেই ঘুমিয়ে পড়তেন। এই সময় ছাড়া অন্য দিনগুলোতে তিনি দার্স, মোনাজারা এসব নিয়েই ব্যস্ত থাকতেন রহিমাহুল্লাহ। আমাদের সালাফরা আসলে শুধু বই পুস্তক নিয়ে পড়ালেখা করেই ইলম অর্জন করেননি, বরং প্রচুর ইবাদত, জুহদ এবং দিনদারিতার কঠোর সাধনা করে আল্লাহর কাছে নিজেদেরকে এই ইলম লাভের যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন, তিনি কুফাতে প্রবেশ করে জানতে চাইলেন এই শহরে ইসলাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে। জবাব এলো আবু হানিফা। প্রশ্ন করলেন সবচেয়ে বেশি জুহদ এবং ইবাদতকারী ব্যক্তি কে, এই প্রশ্নেরও জবাব এলো আবু হানিফা। আবার প্রশ্ন করলেন সবচেয়ে বেশি দিনদার ব্যক্তি কে, এবারও জবাব এলো আবু হানিফা। ইলম মূলত অর্জিত হয় দিনদারি, কঠোর সাধনা এবং ইবাদতের মাধ্যমে, সেই সাথে আরও দরকার হয় আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা, কান্নাকাটি করা। উদ্ধত আচরণের মাধ্যমে কখনোই ইলম অর্জন সম্ভব না। পরশ্রীকাতরতা, পাপ কাজ করার প্রবণতা অথবা খ্যাতির লোভ ইলম অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। এগুলো করে ইলম অর্জন করা যায় না। কোনোভাবে জ্ঞান অর্জন হয়ে গেলেও আল্লাহ সেই জ্ঞানকে মানুষের জন্য কল্যাণকর করেন না, এবং যারা মানুষকে এসব খারাপ উদ্দেশ্যে শিক্ষা দেয় তাদের উপর তিনি রহমত বর্ষণ করেন না। আল্লাহ তাদের তালেবে ইলম হিসেবে গ্রহণ করেন না, আর তাদেরকে কোনো মজলিসেও স্মরণ করা হয় না। আল্লাহ আমাদের সবাইকে এমন হওয়া থেকে রক্ষা করুন। কিন্তু আবু হানিফার মৃত্যুর 1300 বছর পরেও বিশ্বের সব স্থানে তার জ্ঞান ছড়িয়ে পড়েছে, আর এটাই ইমাম আবু হানিফার উপর সর্বশক্তিমান আল্লাহর এক বিশেষ রহমত। পরহেজগারিতা। ইমাম আবু হানিফার পরহেজগারিতা কোন পর্যায়ে ছিল দেখুন। পেশায় তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। একবার তিনি পোশাক বিক্রির উদ্দেশ্যে একটি কাফেলা প্রেরণ করেন। তিনি দায়িত্বরত ব্যক্তিকে বলে দিলেন যে ক্রেতাকে যেন পোশাকের ত্রুটির কথা জানিয়ে দেয়া হয়। লোকটি ফিরে আসার পর তিনি জিজ্ঞাসা করলেন, বিক্রির সময় সে ক্রেতাকে পোশাকের ত্রুটির কথা বলেছে কিনা। সে বলল, বলেনি, ভুলে গিয়েছিল। এই পোশাক বিক্রি করে আবু হানিফা 30,000 দিরহাম মুনাফা অর্জন করেছিলেন। কিন্তু সব টাকা তিনি সাদাকা করে দেন, কারণ টাকাটার হালাল হওয়া নিয়ে সন্দেহ ছিল। কথা বলা যাক ইমাম আবু হানিফার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে। ইমাম আবু হানিফা ছিলেন খুবই কুশলী। আল্লাহ তাকে তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিমত্তা দিয়েছিলেন। তিনি লোকদের মন মানসিকতা ও পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতেন। মুহূর্তের মধ্যেই তিনি কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর দিতে পারতেন, যা অন্যদের পক্ষে দেয়া সম্ভব হতো না। একবার খোরাসান থেকে এক লোক আবু হানিফার কাছে এসে বলল, শায়খ, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছি, দুশ্চিন্তায় মাথা খারাপ। সমস্যাটা হলো, লোকটা তার ছেলেকে যার সাথেই বিয়ে দেয় তাকে সে তালাক দিয়ে দেয়, আবার কোনো ক্রীতদাসী এনে দিলেও তাকেও সাথে সাথে মুক্ত করে দেয়। এখন কি উপায়? ইমাম আবু হানিফা চট করে সমাধান দিয়ে দিলেন। আবু হানিফা লোকটিকে বললেন, আপনি একজন দাসী ক্রয় করে আপনার মালিকানায় রাখুন। যদি আপনার ছেলে তাকে পছন্দ করে তাহলে তাকে ছেলের সাথে বিয়ে দিন। এরপর যদি সে তালাক দেয় তখনও মেয়েটা আপনার দাসী হিসেবেই বহাল থাকবে। আপনার ছেলে তাকে মুক্ত করতে পারবে না, কারণ তার মালিক তো সে না, আপনি। দেখুন, ইমাম আবু হানিফা কত দ্রুত সমস্যাটি সমাধান করে দিলেন। ইবনে সুব্রমা নামের এক ব্যক্তি প্রায়ই আবু হানিফাকে নিয়ে সমালোচনা করতেন। আবু হানিফাকে এত দ্রুত সমস্যার সমাধান করতে দেখে তিনি অবাক হতেন। পরে তিনি আবু হানিফার ইলমের গভীরতা বুঝতে পেরে নিশ্চিত হন এবং আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান। আগে উল্লেখ করেছি, অজ্ঞতা, প্রবৃত্তির অনুসরণ অথবা ভিন্নমতের অনুসারী হবার কারণেই অনেক সময় একজন আরেকজনকে পথভ্রষ্ট মনে করে। জনৈক খারেজি ব্যক্তির সাথে বিতর্কের একটা ঘটনা জানা যাক। আবু হানিফার সাথে একবার এক খারেজি সম্প্রদায়ের লোকের সাথে একটা ঘটনা ঘটে। উমাইয়া খলিফার সময়ে ইসলামের বিজয়ে বিলম্বিত হবার একমাত্র কারণ ছিল এই খারেজি সম্প্রদায়। যদিও ইসলামের কোনো ক্ষতি হোক তারা সেটা চাইত না, তবে ইসলামের অগ্রগতির পথে বাধা সৃষ্টির জন্য প্রধানত এরাই দায়ী ছিল। উমাইয়া খলিফা খারেজি সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য 40,000 সৈন্য প্রেরণ করেন। কল্পনা করতে পারেন, 40,000 সৈন্য পাঠিয়েছিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য। সাবিব এবং তার স্ত্রী গাজালা একত্র হয়ে আল হাজ্জাজকে শাসিয়ে বলে যে মাত্র 400 সৈনিক দিয়ে উমাইয়া বাহিনীকে হারিয়ে দেবে। যদিও খারেজেরা ছিল সংখ্যায় অনেক কম, তবুও তারা উমাইয়া খলিফাকে বড় ধরনের হুমকির ঘোষণা দেয়। যেহেতু উমাইয়া খলিফার কেন্দ্র ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছিল, তাই যুদ্ধক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল ইরাকে। একবার এক খারেজি নেতা তরবারি হাতে ইমাম আবু হানিফার কাছে উপস্থিত হল। মুসলিমদের জান মাল কিংবা আলেমদের সম্মানকে তারা একদমই পাত্তা দিত না। খারেজিরা এমনই, হুটহাট কোনো বৈধ কারণ ছাড়াই অনেক আলেমকে হত্যা করত। সে আবু হানিফাকে এসে তওবা করতে বলল, কারণ ইমাম আবু হানিফা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব নিরসনে সালিসি বৈঠককে বৈধ বলেছেন। আবু হানিফা এই লোকটিকে বললেন, তুমি কি এই বিষয়টা নিয়ে আমার সাথে বিতর্ক করতে রাজি আছো? তাহলে তুমি চাইলে আমাদের দুজনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করতে পারো। আবু হানিফা সেই খারেজির এক সঙ্গীকে বিচারক নির্বাচিত করলেন। খারেজি লোকটিও সানন্দে আবু হানিফার প্রস্তাব মেনে নিল। এভাবেই আবু হানিফা প্রমাণ করে দিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও সালিসি বৈঠক বৈধ ছিল, কারণ খারেজি লোকটি নিজের জন্যই সালিস নির্বাচনকে বৈধ বলে মেনে নিচ্ছে। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে সালিসি নির্বাচনকে বৈধ বলাও সঠিক ছিল। লোকটি যেহেতু এ ধরনের পরিস্থিতিতে সালিস নির্বাচনকে বৈধ বলছে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এটা সঠিক হবে না কেন? এরকম কঠিন পরিস্থিতি এভাবেই কৌশল করে মোকাবেলা করতে হয়। আরেকবার এক খারেজি আবু হানিফার কাছে আসলো। তিনি তখন ছাত্রদের সাথে দিনী মজলিসে বসা ছিলেন। খারেজিরা মুসলিমদেরকে মুরতাদ ফতোয়া দিয়ে অনেককে মেরে ফেলেছিল। যাই হোক, খারেজি লোকটি তাদের সবাইকে জিজ্ঞেস করল, আপনাদের পরিচয় কি, অর্থাৎ তারা মুসলিম না কাফের? আবু হানিফা জবাবে বললেন যে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে। আবু হানিফা বললেন, তারা আশ্রয় প্রার্থী, নাহনুল মুস্তাজিরুন। যেহেতু সূরা তওবার 6 নম্বর আয়াতে আছে, আর মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না। আবু হানিফা বলেননি তারা কাফের, আর কেনই বা তিনি সেটা বলবেন? আর মুসলিম বললেও বিপদ, কারণ খারিজেরা মুসলিমদের তাকফির করে। এজন্য তিনি কৌশলে বলেছেন তারা আশ্রয় প্রার্থী। খারিজি লোকটি তার বন্ধুকে কোরআনের আয়াতটি তেলাওয়াত করতে বলল, সে তেলাওয়াত করল। আর মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এরপর আবু হানিফা এবং তার ছাত্রদেরকে খারিজি লোকটি নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেয়। দেখুন, আবু হানিফা জানতেন কঠিন পরিস্থিতির মধ্যেও কীভাবে একটি উপায় বের করা যায়। বিচারক পদে নিয়োগের প্রস্তাব। আবু জাফর আল মনসুর আবু হানিফার জীবনে একটি কঠিন পরিস্থিতির অবতারণা করেছিলেন। তিনি আবু হানিফাকে তার ইলমের জন্য পছন্দ করতেন। আব্বাসীয় খিলাফার সময়ে একদিন তার দরবারে আবু হানিফাকে তলব করেন, উদ্দেশ্য হল তাকে বিচারক পদে নিয়োগ দেয়া। আবু হানিফা বললেন, আমি এই পদের জন্য উপযুক্ত নই। আল মনসুর বললেন, আপনি মিথ্যা বলছেন। আবু হানিফা প্রতি উত্তরে বললেন, একজন মিথ্যাবাদী বিচারক হবার জন্য উপযুক্ত নয়। এতে খলিফা আরও রেগে যান, তাই তিনি আবু হানিফাকে জেলে বন্দী করার নির্দেশ দিলেন। আবু হানিফাকে শাস্তিস্বরূপ 21টি চাবুকের বাড়ি দেয়া হয়েছিল, কিন্তু লোকমুখে শোনা যায় 110 বার মারা হয়েছিল। অনেকের মতে তাকে মারা হয়নি, শুধু জেলে আটকে রাখা হয়েছিল। তারপর তিনি জেল থেকে মুক্ত হন, কিন্তু এরপর থেকে আমৃত্যু তিনি গৃহবন্দী হয়ে জীবন অতিবাহিত করেন। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন। যাই হোক, এই সময়টা ছিল আবু হানিফার জন্য কঠিন ধৈর্যের পরীক্ষা, কারণ তিনি বিচারকের পদ সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু কেন? বলা হয়ে থাকে আবু হানিফা খলিফাকে বলেছিলেন, খলিফা আর তার কর্মকর্তারা যদি কোনো অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সাধ্য আমার নেই, তাই আমার চেয়েও উত্তম কাউকে নিযুক্ত করুন যার সে সাধ্য আছে। খলিফাও কসম করলেন যে আবু হানিফা এই দায়িত্ব না নিলে তাকে শাস্তি দেওয়া হবে। আবু হানিফাও কসম করলেন এই পদ তিনি নেবেন না। তাই আবু হানিফা বললেন, খলিফা তার শপথ পূরণ করতে পারে। যেহেতু তিনি বিচারকের দায়িত্ব গ্রহণ করেননি, তাই তাকে আটক করা হয়। বিপজ্জনক প্রশ্ন নিয়ে একটা ঘটনা শোনা যাক। আবু জাফরের শাসনামলেই আরেকটি ঘটনা ঘটে। খলিফা আবু জাফরের চারপাশে অনেক সুবিধাবাদী জড়ো হয়। এর মধ্যে আত-তুসি নামক একজন ছিল আবু হানিফার চরম শত্রু। এমনকি সে আবু হানিফাকে হত্যাও করতে চাইত। সে চেষ্টা করল খলিফার সাথে আবু হানিফার একটা ঝামেলা পাকিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে। এই উদ্দেশ্যে একবার সে আবু হানিফার সাথে খলিফার ব্যাপারে আলোচনা করছিল। তুসি বলল, খলিফা আমাদের এমন কিছু লোককে হত্যা করার নির্দেশ দিয়েছেন যাদের আমরা চিনি না, এটা কি জায়েজ না নাজায়েজ? সেই সভায় সকল উজির, পুলিশ এবং সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন, এমনকি স্বয়ং খলিফাও সেখানে উপস্থিত ছিলেন। আবু হানিফা তুসিকে পাল্টা প্রশ্ন করলেন, খলিফা ভালো নাকি মন্দ কাজের আদেশ দেন? তুসি জবাব দিল, ভালো কাজের নির্দেশ দেন। আবু হানিফা বললেন, তাহলে যেটা সঠিক সেটাই করো, কোনো আপত্তি করবে না। আবু হানিফা তুসিকে কথার জালে আটকে দিলেন। যেহেতু খলিফা ভালো কিছুরই নির্দেশ দিয়ে থাকেন, অতএব কোনো পাল্টা প্রশ্ন করা ছাড়াই তোমার সঠিক কাজটা করা উচিত। আবু হানিফা পরে অন্যদের কাছে বলেছেন, আমি জানতাম তুসি আমাকে বিপদে ফেলতে চেয়েছিল। উল্টো আবু হানিফা তুসিকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন। এভাবে বুদ্ধি প্রয়োগ করে তিনি সমস্যা থেকে বেরিয়ে আসতেন, কিন্তু এগুলো করতে গিয়ে কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতেন না। আসলে তার ধার্মিকতা এতটাই ছিল যে তার পক্ষে শরীয়ত বিরোধী কিছু করা সম্ভব না। আর তিনি আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করতেন। এমনও হয়েছে তিনি ফজর পর্যন্ত শুধুমাত্র একটি আয়াত দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আয়াতটি হল সূরা আল কমারের 46 নম্বর আয়াত, বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। প্রতারণার অভিযোগ। এমন একজন মানুষ কখনো জ্ঞাতসারে গুনাহ করতে পারে না, অথচ কিছু লোক তার ব্যাপারে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগ তোলে। ইমাম ইবনুল কাইম তার রচিত এলামুল মুআক্কেঈন আর রব্বিল আলামিন নামক গ্রন্থে এটা খণ্ডন করেছেন। আরও জানতে বইটি দেখা যেতে পারে। ইবনুল কাইয়িম আবু হানিফার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি তার অনেক ফতোয়া এবং হাদিস তাহাকিকের সাথেও একমত। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন। সারা বিশ্বে আবু হানিফার মাজহাব ছড়িয়ে পড়ে। মানুষ এখনও পর্যন্ত এটি অনুসরণ করে। যদি এগুলো নির্ভরযোগ্য না হতো, আল্লাহ কখনোই এত সহজে তার মাজহাবের বিস্তৃতি ঘটাতেন না। বাতিলকে এভাবে প্রসারিত হতে দেয়া আল্লাহর সুন্নাহ নয়। আল্লাহ আমাদের সকলকে নফসের গোলামি থেকে রক্ষা করুন। সুতরাং আবু হানিফা ছিলেন একজন বুদ্ধিমান, দিনদার এবং বিজ্ঞ আলেম। তার অন্তর্দৃষ্টি ছিল প্রখর, তার ধৈর্য এবং সহ্য ক্ষমতা ছিল, কারণ জ্ঞান অর্জনের জন্য এই সব গুণাবলীর সমন্বয় সাধন প্রয়োজন। জ্ঞান অর্জন করা যেন তেন ব্যাপার নয়, এটার জন্য প্রয়োজন কঠোর প্রস্তুতি। আবু হানিফার মধ্যে এই সবগুলো গুণই বিদ্যমান ছিল। কবির ভাষায়, মর্যাদা অর্জন করা কোনো সহজ কাজ নয়, এর জন্য সবরের প্রয়োজন হয়। আবু হানিফা ইবনে হাম্মাদকে চিঠিতে লিখেছিলেন, আপনি তো জানেন আমার মাসিক খরচের জন্য 2 দিরহামই যথেষ্ট। এত কম পরিমাণ অর্থ তার জন্য যথেষ্ট ছিল, আর তাই তার মৃত্যুর পর যে লোকটি তাকে গোসল করায় তার ভাষ্যমতে তার হাড়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছিল এবং দেখতে খুবই দুর্বল লাগছিল। ইমাম আবু হানিফা আনুমানিক 150 হিজরি সনে 70 বছর বয়সে ইন্তেকাল করেন, আর এই সময়েই তার এলম বিশ্বের সর্বত্র ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তিনি মারা যাবার পর পুরো মুসলিম জাহান তার অভাববোধ করতে শুরু করে, কারণ সবাই তার জ্ঞান থেকে উপকৃত হচ্ছিল। ইমাম আবু হানিফার প্রশংসা। অনেক বড় বড় আলেম তার প্রশংসা করেছেন। ইয়াহিয়া ইবিন সাইদ আল কাত্তান নামক এক হাদিস নিরীক্ষক হিসেবে পরিচিত ছিলেন। সহি এবং জাল হাদিসের বর্ণনাকারীর মধ্যে তিনি পার্থক্য করতেন। তিনি বলেন, আমি আবু হানিফার মতো এত জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি আর দ্বিতীয় কাউকে দেখিনি। ইমাম শাফেই আবু হানিফার ব্যাপারে প্রশংসা করে বলেছেন, সমস্ত ফকিহরা ফিকের জন্য আবু হানিফার উপর নির্ভরশীল। ফিকশাস্ত্রের অন্যান্য আলেম আবু হানিফার অবদানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। আল আমাস ছিলেন আবু হানিফার ওস্তাদ। তিনি আবু হানিফাকে উদ্দেশ্য করে বলেন, জ্ঞান যদি পরিমাণের আধিক্যের উপর নির্ভরশীল হতো, অর্থাৎ বেশি জানলেই যদি জ্ঞানী হওয়া যেত, তাহলে আমি তোমার চেয়ে বেশি জ্ঞানী হতাম। আল আমাস সারা বিশ্বের নামি দামি আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন। হাদিসের বইগুলোতে তার অনেক উক্তি লিপিবদ্ধ আছে। তিনি আরও বলেন, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ উপহার। আবু হানিফার অসামান্য ইলম দেখে আল আমাস আশ্চর্য হয়ে যান। যদিও তিনি অনেক বড় বড় আলেমদের কাছে অধ্যয়ন করেছেন এবং প্রচুর হাদিস মুখস্থ করেছেন, ইমাম আশ-শাবি, আবদুল্লাহ ইবনে মুবারক, ফুদাইল ইবনে ইয়াদ সকলেই আবু হানিফাকে পরম শ্রদ্ধার চোখে দেখতেন। এই হলেন ইমাম আবু হানিফা। অথচ আজকাল কিছু লোক আবু হানিফার মাজহাব নিয়ে প্রশ্ন তোলে আর বিদ্বেষ ছড়ায়। এরা গোনার বাইরে। কাজে আসুন আমরা সত্যটা জানি। একজন সাধারণ মানুষ 4 মাজহাবের যে কোনো একটিকে অনুসরণ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো একটি বিষয়ে ওনাদের মাজহাবের চেয়ে বেশি সহি কোনো ফতোয়া পেলে সেটাই গ্রহণ করা আবশ্যক, এটাই মূল কথা। ফিকশাস্ত্রের সকল ইমামই বলেছেন যে আমাদের উচিত ইমামদের মতের ওপরে সহি হাদিসকে প্রাধান্য দেওয়া। কিন্তু কথা হলো, ইমাম আবু হানিফা সহি হাদিস নিরূপণ করার জন্য একটি মানদণ্ড বা উসুল প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই মানদণ্ড অনুসরণ করেই তিনি ফতোয়া দিতেন। সুতরাং তার মাজহাব অনুসরণে কোনো সমস্যা নেই। হ্যাঁ, উল্টো দিকেও গোড়ামি আছে। আবু হানিফার অনেক ছাত্র বড় বড় আলেম হয়েছিলেন, এটা তো সত্য। কিন্তু পরবর্তীতে আবু হানিফার কিছু অনুসারী চরমপন্থী হয়ে ওঠে। তারা যে কোনো বিষয়েই আবু হানিফার মতামতকে 100 ভাগ সঠিক হিসেবে বিবেচনা করত এবং এর বাইরে আর কোনো মতামতই গ্রহণ করত না। এটা কখনোই একজন নিরপেক্ষ আলেম, এমনকি নিরপেক্ষ ছাত্রের আচরণ হতে পারে না। যদি একজন নিরপেক্ষ ব্যক্তি সঠিক মতটা জানে এবং সে এটা বিশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত থাকে, তাহলে সে বিন্দুমাত্র দেরি না করে সেটাকেই গ্রহণ করবে। কিন্তু একজন সাধারণ মুসলিম কী করবে? সে তো এত দলিল প্রমাণ যাচাই করার ক্ষমতা রাখে না। কাজেই তার উচিত যে কোনো একটি মাজহাবের ফিকহ অনুসরণ করা, এতে সমস্যা নেই। তালেবে ইলমরা ফিকহ এবং মাজহাব সম্পর্কে জানে, কিন্তু অনেকে এই মাজহাবগুলোকে গণহারে প্রত্যাখ্যান করে এবং অজুহাত দেয় যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানি না। তাদেরকে বলছি, আচ্ছা বলুন তো, মাজহাবের এই ইমামদের জ্ঞানের মূল উৎস কী ছিল? কোরআন আর হাদিস তো নাকি? তাদের অনেক ছাত্রও ছিল এবং এই মাজহাবগুলো বিগত 1000 বছর ধরে মুসলিমরা অনুসরণ করে আসছে। 1000 বছর ধরে অসংখ্য আলেমদের খুঁটিনাটি পরীক্ষার পরেও এগুলো টিকে আছে, কেউ তা থামিয়ে রাখতে পারেনি। সুতরাং এমন আলেমগণই অনুসৃত হবার যোগ্য। আমি চাই আপনারা মাজহাবের আলেমদের ব্যাপারে এই সত্য উপলব্ধি করুন। আমাদের উচিত ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি অথবা ইমাম আহমদকে অনুসরণ করা। মাজহাবের ইমাম ও ছাত্ররা কোরআন হাদিস নিয়ে নিবিড় গবেষণা করে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়ে গেছেন, তাই সন্দেহজনক কোনো আধুনিক মত অনুসরণ চেয়ে মাজহাব অনুসরণ করাই বেশি নিরাপদ। তবে হ্যাঁ, আপনি যদি নিজেই একাধিক মতের মধ্যে কোনটি অধিক বিশুদ্ধ মত এবং হাদিসের বিশুদ্ধতা যাচাই করার মতো ক্ষমতা রাখেন, তাহলে ভিন্ন কথা। এটাই হচ্ছে সমস্যার শেষ কথা। একজন তালেবে ইলম যে কোনো মাজহাবের ফিকহ থেকে জ্ঞান আহরণ করতে পারে এবং এতে কোনো ক্ষতি নেই, কিন্তু তাদেরকে অবশ্যই চরমপন্থী হওয়া যাবে না। ইমাম মালিক এটাই বলেছেন। তিনি বলেন, যে কারো কথা চাইলে বর্জন করা যায়, শুধু কবরে শায়িত ব্যক্তির কথা ছাড়া। এখানে কবরে শায়িত ব্যক্তি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফাকে নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। আমাদের মনে প্রাণে বিশ্বাস এবং অনুধাবন করা উচিত যে তিনি ছিলেন মহান এবং সম্মানিত ইমাম, সালাফদের মধ্যকার একজন আলেম, আল্লাহর একনিষ্ঠ বান্দা, আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। তার প্রজন্মের মানুষদেরকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। তিনি কিছু সাহাবিদের সান্নিধ্য পেয়েছিলেন। তিনি 93 জন তাবেঈ এবং 4000 জন শাইখের অধীনে জ্ঞান অর্জন করেন। তার ছাত্ররাও বড় বড় আলেম হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তারা ছিলেন একাধারে দিনদার, দায়ী এবং মহান সব ব্যক্তি। তিনি তার ছাত্রদের সম্পর্কে বলতেন, তোমরা সকলেই কাজী বা বিচারক হবার জন্য উপযুক্ত। তোমাদের মধ্যে এমন 10 জন আছে যারা কাজীদের চালাতে পারো। হয়েছিল তাই। তার ছাত্র ইমাম আবু ইউসুফ খলিফা হারুন আর রশিদের শাসনামলে প্রধান বিচারপতি পদে আসীন হন। আবু হানিফার জীবনের অনেকগুলো মহান এবং মর্যাদাকর ঘটনা আমরা জেনেছি। আরেকটি বিশেষ ঘটনা দিয়ে শেষ করছি। তিনি তার ছাত্রদের খুবই আদর যত্ন করতেন। তার ছাত্র আবু ইউসুফ ছিলেন খুবই দরিদ্র, তাই আবু হানিফা তাকে নিয়মিত 100 দিরহাম করে হাদিয়া দিতেন। উদ্দেশ্য ছিল আবু ইউসুফ যেন এই অর্থ দিয়ে পিতামাতার ভরণ পোষণ চালাতে পারেন এবং বেঁচে যাওয়া সময়টা ইলম অর্জনের জন্য কাজে লাগাতে পারে। আবু ইউসুফ সচ্ছল হবার আগ পর্যন্ত ইমাম আবু হানিফা তাকে সাহায্য করে যান। পুরো 10 বছর এভাবে সাহায্য করেছিলেন। আবু হানিফা এভাবেই তার ছাত্রদের তত্ত্বাবধান করতেন, সাহায্য সহযোগিতা করতেন। ফলে একসময় তার ছাত্ররাও এক একজন বড় বড় ইমামে পরিণত হন। সুধীবৃন্দ, এমন মহান ও আদর্শবান ব্যক্তিদেরকেই আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহ আবু হানিফার আত্মাকে শান্তিতে রাখুন, তাকে জান্নাতের উঁচু মাকামে স্থান দিন এবং আমাদেরকেও তার সাথে যুক্ত হবার তৌফিক দান করুন। আমিন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।